বাগে খুশবু ফুলে সুবাস চারিদিকে বসন্ত, এলো যে বসন্তের প্রভাত ঈদ মিলাদুন্নবী।
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاه والسلام على سيد المرسلين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আসসালাত ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবীল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা আর মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, উপস্থিত হয়েছি মাদানী চ্যানেলের রবিউল আউয়াল মাসের ট্রান্সমিশন নিয়ে, যার নাম হচ্ছে এলো বসন্তের প্রভাত। আপনারা যে যেখান থেকে আমাদের সাথে শরীক হয়েছেন, আপনাদের সকলকেই জানাচ্ছি আমাদের প্রোগ্রামের পক্ষ থেকে অসংখ্য শুভেচ্ছা এবং অভিনন্দন। আসুন শুরুতে ভালো ভালো কিছু নিয়ত সামিল করে নেই। আল্লাহ তাআলা এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে শুরু থেকে শেষ পর্যন্ত আমরা এই প্রোগ্রামটি দেখব, যে মাদানী ফুল আজকে আলোচনা করা হবে, তার উপর ভরপুর আমল করার চেষ্টা করব। দরুদে পাকের অসংখ্য অগণিত ফজিলত। প্রিয় আকা মক্কি মাদানী মুস্তাফা হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমান, যে ব্যক্তি জুমার দিন আমার উপর 80 বার দরুদে পাক পড়বে, আল্লাহ করিম তার 80 বছরের গুনাহকে মাফ করে দিবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। দর্শক, প্রতিদিনের ন্যায় আজকেও আমাদের সাথে একজন মুবাল্লিগ উপস্থিত আছেন, আর তিনি হচ্ছেন আপনাদের সকলেরই পরিচিত ইকরাম ভাই। হুজুর কেমন আছেন?
আলহামদুলিল্লাহ,
এবং আমরাও সে থেকে বরকত হাসিল করছি। তো আরজ করব যে এখনো যারা নিজের ঘর বাড়িকে সুসজ্জিত করেননি, সময় এখনো আছে, সুসজ্জিত করে নিন এবং বাইরে রবিউল আউয়ালের জন্য প্রস্তুতি গ্রহণ করুন। ইনশাআল্লাহ আজ ধুমধামের সাথে আমরা এই দিনটিকে উদযাপন করব। আমাদের এখানে নির্দিষ্ট টপিক থাকে, আর আজকে যে বিষয়টি নিয়েছি তা হচ্ছে আল্লাহর স্মরণ। জি হ্যাঁ, আল্লাহ তাআলা কোরআনে পাকে ইরশাদ করে দিয়েছেন যে আমি মানুষ আর জিন জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। ইবাদত অনেকে হয়তো বা মনে করে যে ইবাদত শুধু নামাজের মধ্যেই সীমাবদ্ধ। না, আল্লাহ তাআলার স্মরণ বিভিন্নভাবে করা যায়। আল্লাহ তাআলার জিকিরের মাধ্যমে, আল্লাহ তাআলাকে আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপনের মাধ্যমে বিভিন্ন মাধ্যম আছে যেগুলোর মাধ্যমে আল্লাহর স্মরণ হয়। আর আল্লাহ তাআলার স্মরণ যে যত বেশি করবে, সে তত বেশি আল্লাহ পাকের নৈকট্য হাসিল করতে পারবে। তো আল্লাহ তাআলার স্মরণ নিয়ে আজকে ইনশাআল্লাহ বিভিন্ন বিষয় উঠে আসবে। তো আপনারা কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকবেন। আসুন শুরুতেই আজকে আপনাদের জন্য যে নাতটি, নতুন নাতটি রেডি করা হয়েছে, সেটি আপনাদের সামনে পেশ করে দেই। এরপর ইনশাআল্লাহ আমরা আমাদের অনুষ্ঠান দিকে বাড়বো। ইনশাআল্লাহ সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
ঈদ মিলাদুন্নবী, ঈদ মিলাদুন্নবী, ঈদ
মাশাআল্লাহ, ঈদে মিলাদুন্নবীর নতুন কালাম আপনারা শুনতে পেয়েছেন। এভাবেই প্রতিদিন আমরা আপনাদের জন্য নতুন নতুন একটি কালাম রেডি করে থাকি, শুনিয়ে থাকি। এবারে যে নিউ কালেকশন সেগুলো আপনাদেরকে পেশ করছি। তো আল্লাহ পাক আমাদের সবাইকে নাতে মুস্তাফার মাধ্যমে, দরুদে পাকের মাধ্যমে, নিজের ঘরকে সুসজ্জিতর মাধ্যমে এবং মিলাদ মাহফিল উদযাপনের মাধ্যমে এই রবি নুশরিফকে ধুমধামের সাথে আয়োজন করার তৌফিক দান করুক। আসুন আমরা আমাদের বিষয়ের দিকে যাই। আজকে বিষয় নেওয়া হয়েছে আল্লাহর শরণ। জিজুর
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফা'উযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম। জি লেখক ভাই, আল্লাহ পাকের শরণ, তা শুনলেই প্রত্যেক মুসলমান আশিক রাসূলের মধ্যে একটা ঢেউ খেলে যে আল্লাহ পাকের শরণ। কার শরণ করছি? যিনি খালিক, যিনি মালিক, যিনি রিজিক দাতা,
বেশক
সব কিছুর মালিক যিনি, তার শরণ। যেন আল্লাহ পাক পবিত্র কুরআনুল করিম ফুরকান হামিদের মধ্যে ইরশাদ করেছেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। কাজুল ঈমান থেকে অনুবাদ, সুতরাং আমার স্মরণ করো, আমিও তোমাদের চর্চা করব।
আল্লাহ,
তাহলে দেখুন, আল্লাহ পাকের স্মরণ করলে আল্লাহ পাক তার বান্দাকে স্মরণ করে। এবং অপর আয়াতে আল্লাহ পাক ইরশাদ করেছেন, আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিজিক্রিল্লা আলা বিজিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। কাজুল ঈমান থেকে অনুবাদ, যে ওইসব লোক যারা ঈমান এনেছে এবং তাদের অন্তর আল্লাহর স্মরণে প্রশান্তি পায়।
আল্লাহ,
শুনে নাও, আল্লাহর স্মরণে অন্তরের প্রশান্তি রয়েছে। তাহলে এখান থেকে মাদানীপুর হচ্ছে, আল্লাহ পাকের স্মরণ করলেই প্রশান্তি মিলে, আল্লাহ পাককে স্মরণ করলে আল্লাহ পাক বান্দাকে স্মরণ করে থাকে,
চর্চা করে।
তাহলে এখন প্রশ্ন হচ্ছে, আল্লাহ পাক কীভাবে স্মরণ করে থাকেন? আবার
হ্যাঁ,
আমি স্মরণ করছি আমার জবানে পাক দিয়ে, আমার জবান দিয়ে,
দোয়ার মাধ্যমে,
দোয়ার মাধ্যমে, ইবাদতের মাধ্যমে আমরা স্মরণ করে থাকি। আল্লাহ পাক স্মরণ করে থাকেন, আমাদের জবান নাপাক জবান হতে পারে, আমাদের জবান হতে অত পবিত্র না,
জি,
গুনাহের ভরা কাছে লিপ্ত থাকি, হয়তো কোনো বিপদ আসলে অনেকে স্মরণ করে থাকি আল্লাহকে, এভাবে রয়েছে। আবার নেককার বান্দারা যারা রয়েছেন তারা সবসময় স্মরণ করে থাকেন। তো আল্লাহ পাককে স্মরণ করা বান্দা বান্দার এক একটা অ্যাঙ্গেল থেকে করে থাকে, কিন্তু আল্লাহ পাক বান্দায় কীভাবে চর্চা করে, বান্দা কীভাবে স্মরণ করে। হযরত সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে আল্লাহ পাক ইরশাদ করেন।
আল্লাহু আকবার!
মানে আল্লাহ পাক বলেন, হাদিস কুদসি, হাদিস কুদসি যে হাদিস সরাসরি আল্লাহ পাকই বলে থাকেন, এটাকে হাদিস কুদসি বলা হয়, যেটা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করে থাকেন। আল্লাহ পাক বলেন, আমি আমার বান্দাদের ধারণার অতি নিকটে আছি,
জি,
যা তারা আমাকে নিয়ে করে থাকে। বান্দা যখন আল্লাহ পাককে নিয়ে ধারণা করে, ওই ধারণার মধ্যে আল্লাহ পাক রয়েছেন, এবং সে যখন আমার জিকির করে আমি তখন তার সাথেই থাকি। তাহলে দেখুন আল্লাহ পাকের জিকির করলে আল্লাহ যদি সাথে থাকেন তাহলে ওই বান্দা কোনো বিপদ হতে পারে
না,
কখনোই নয়। এবং আরো বলতেছেন সে যদি আমাকে একাশরণ করে আমিও তাকে একাশরণ করব, আর সে যদি আমাকে কোনো মজলিসে শরণ করে তখন আমিও তাকে উত্তম, তার যে মজলিসে আমার
শরণ করেছে
তা থেকে উত্তম মজলিস আমি তাকে শরণ করব।
আল্লাহু আকবার।
সে যদি আমার দিকে এক বিঘত পরিমাণ অগ্রসর হয় তখন আমার রহমত তার দিকে এক হাত অগ্রসর হয়।
আল্লাহু আকবার।
সে যদি আমার দিকে এক হাত অগ্রসর হয় তখন আমার রহমত তার দিকে দুই হাত অগ্রসর হয়, আর সে যদি আমার নিকট হেঁটে হেঁটে আসে আমার রহমত তার দিকে দৌড়ে দৌড়ে আসতে থাকে।
আল্লাহু আকবার।
এটা বুখারী শরীফের হাদিস, বুখারী শরীফের মধ্যে হাদিসটি বর্ণনা করা হয়েছে। এখান থেকে মেসেজ হচ্ছে, অনেকগুলো মেসেজ হয়েছে এখান থেকে। প্রথমত, বান্দা যখন আল্লাহ পাককে একাশরণ করবে আল্লাহ পাকও বান্দাকে একাশরণ করবে।
এটার অর্থ কেমন? যেমন একাশরণ বলতে,
একাশরণ বলতে আল্লাহ পাক বান্দাকে সে একাশরণ করছে আর আল্লাহ পাক বান্দাটাকে সাড়া দিচ্ছেন। কেমন? বান্দা যখন বলবে ইয়া আল্লাহ তখন আল্লাহ পাক বান্দাকে ডাকে সাড়া দিবেন লাব্বাইক ইয়া আব্দি।
আল্লাহু আকবার।
তখন এটা এক বান্দা 70 বার আল্লাহ পাক জবাব দিবেন বান্দার এক ডাকে। তখন অপর রওয়ায়েতের মধ্যে আছে, এর পরবর্তী হাদিসের মধ্যে রয়েছে যে বান্দা যখন আমাকে মজলিস স্মরণ করবে আমিও তার থেকে উত্তম মজলিস স্মরণ করব। দেখো আপনি জানেন বা দর্শকরাও জানে যে আমাদের মধ্যে আমরা যখন মসজিদের মধ্যে যখন স্মরণ করি, মাহফিলের মধ্যে স্মরণ করি, ইজতেমার মধ্যে স্মরণ করি, এখানে সবাই তার একসাথে একই কাতারে সবাই নেককার না।
হ্যাঁ,
অনেক গুণাগার বান্দাও রয়েছে, আমরা অনেক গুণাগার হতাকার সিয়াকার পাপি বান্দার একসাথে হয়তো আল্লাহ পাকে স্মরণ করছি। কিন্তু আল্লাহ পাক যখন বান্দার চর্চা করেন ওই মস্তিষ্কের মধ্যে কিন্তু কোনো গুণাগার নেই, সবগুলো আল্লাহ পাকের নেককার নূরানি ফেরেশতা।
ফেরেশতা জি, যাদের কোনো গুনাই নেই,
গুনাই নেই,
আর যারা সদাসর্বদা ইবাদতের মধ্যে লিপ্ত থাকে। আসলেই দর্শক, আল্লাহ তাআলার, কেননা বান্দা হয়তোবা একটুখানি করতে পারবে কিন্তু সে এর প্রতিদান হিসেবে অনেক বড় কিছু পেয়ে যাবে ইনশাআল্লাহ। আরও শুনবো আমরা আমাদের মাঝে আমাদের আমির ভাই ইনশাআল্লাহ, ওনার থেকেও আমরা কালাম শামিল করব। তো আল্লাহ তাআলার স্মরণ নিয়ে আলোচনা হচ্ছে, আল্লাহ তাআলার স্মরণ কীভাবে করব তা নিয়ে আলোচনা হচ্ছে, আর বান্দা স্মরণ করলে আল্লাহ কীভাবে স্মরণ করে তা নিয়েও আলোচনা হচ্ছে। আমির ভাই আছেন ইনশাআল্লাহ আজকে নাতখা হিসেবে, ওনার থেকে ইনশাআল্লাহ আমরা কালাম শ্রবণ করব। তো একা যে স্মরণের ব্যাপারটা এসেছে বাপু, একা বলতে আমরা যদি একাকি নামাজ আদায় করি, একাকি আল্লাহ পাকের কাছে দোয়া করি, আচ্ছা এক্ষেত্রে আরেকটা জিনিস এখানে উদীয়মান হয়, সেটা হচ্ছে রিয়া যে বিষয়টা।
জি,
আপনি আল্লাহ পাকের স্মরণ মজলিসের মধ্যে কেমন করেন আর একাকি কি কেমন করেন, এটাও একটা দেখার বিষয়। আপনি যে ফজিলতটুকু বলছেন সেটা কি অন্তরে রিয়া রেখে যদি না আমি মানুষের সামনে আল্লাহ পাকের জিকির করছি এজন্য যে মানুষ আমাকে কি বলবে, আল্লাহ ওয়ালা বলবে,
এইভাবে করলে তো হবে না। কেননা হাদিসে মুবারকার মধ্যে রয়েছে, কারণ বান্দা যখন রিয়াযুক্ত যখন ইবাদত করে
থাকে
রিয়াযুক্ত, ওই রিয়াযুক্তি বা আল্লাহ আল্লাহ পাক কবুল করেন না। কেননা সে ইচ্ছা পোষণ করেছে দুনিয়ার মধ্যে মানুষ তাকে ইবাদতকারী বলুক আবেদ বলুক, তাহলে ওই বান্দাকে আল্লাহ পাক নিয়ামত দুনিয়ার মধ্যে দিয়ে দিবেন, আখিরাতে পাবেন না। কেননা সে যেটা চেয়েছিল
সেটা পেয়েছে,
সেটা সে দুনিয়ার মধ্যে পেয়ে গিয়েছে, আখিরাতে আর কী পাবে। এরকম হাদিস মুবারকার মধ্যে রয়েছে যে কিয়ামতের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে কিয়ামতের ময়দানে তিন ধরনের ব্যক্তি জাহান্নামে যাবে, তার মধ্যে একজন হচ্ছে পবিত্র কোরআন পাকের তিলাওয়াতকারী,
আল্লাহ,
একজন হচ্ছে দানবীর, আরেকজন হচ্ছে জিহাদকারী। এখন দানবীর কেন জাহান্নামে যাবে এত দান করার পর? আল্লাহ পাক তখন কিয়ামতের ময়দানে তাকে জিজ্ঞাসা করো তুমি যে দান করেছো ওই দানের মূল উদ্দেশ্য কী ছিল? তখন বলছে আমি তো আল্লাহ আমি তো আপনার জন্যই দান করেছি। বলে সত্যি করে বলো। তখন আল্লাহ আমি দান করেছি মানুষ যাতে আমাকে দানবীর বলে। তখন আল্লাহ পাক বলো তুমি যা চেয়েছো তাকে দুনিয়ায় পেয়ে গিয়েছো, আমার কাছে আর কিছু পাওয়ার নেই। ফেরেশতা তাকে বলে যাও একে জাহান্নামে নিয়ে যাও। চিন্তা করুন দানবীর দান করার পরও জাহান্নামে যেতে
হবে,
ইয়ের কিসের কারণে? রিয়ার কারণে। আমাদের রিয়া প্রভাব বিস্তার করেছে, সে চাচ্ছে এটা মানুষ তাকে দানবীর বলুক। দুই নম্বর, কারি সাহেব কোরআন পাকের তেলাওয়াত করো কত সুন্দর করে, তাকেও বলা হবে তুমি কী জন্য কোরআন পাকের তেলাওয়াত করো, তুমি কী করেছো? আমি কোরআন পাকের তেলাওয়াত করেছি কী জন্য, আমার জন্য নাকি মানুষ তোমাকে কারি সাহেব বলার জন্য? তখন সেও বলবে না আমি তো আপনার জন্য করেছি। যখন পাকড়াও ভালো করে করো তখন বলছে না আমি এই জন্যই করেছি যাতে মানুষ আমাকে কারি সাহেব বলে, আমার কণ্ঠ সুন্দর, এই জন্য তো তুমি যা চেয়েছো তা পেয়ে গিয়েছো, এখানে আমাকে চাপ খুঁজছো, পাওয়ার নেই, একেও জাহান্নামে নিয়ে যাও। জিহাদকারী রসুলের টাকা যারা সারা দিয়ে সহায় সম্পত্তি স্ত্রী সন্তান সব কিছু ত্যাগ করে আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য যারা জিহাদ করেছেন তারা তো আলা বালা, তারা শহীদ। কিন্তু যারা শুধু মানুষ যাতে তাকে বাহাদুর বলে সেজন্য যারা জিহাদ করেছে সে সব যা তারা অগ্রসর হয়েছে বীর বলবে তাকে, বাহাদুর বলবে, তো সেজন্য যারা জিহাদ করেছে তারাও জাহান্নামে যাবে। দেখুন সব কিছু এই জন্য আমার আমির আহলে সুন্নত এই জন্য নিয়তটাকে প্রাধান্য দিয়েছেন সব সর্বকানে। কোনো কাজ করার পূর্বে ভালো ভালো নিয়ত করা। বুখারী শরীফের মুকদ্দমা হাদিস যে ইন্নামা আল আমালু বিন্নিয়াত, যে প্রত্যেক কাজে তার নিয়তের উপর নির্ভরশীল। তাহলে এখানে কি জন্য প্রত্যেক নিয়ত যাতে বিশুদ্ধ হয়, নিয়ত বিশুদ্ধ হলে কাজটা বিশুদ্ধ হবে, আর কাজ যখন বিশুদ্ধ তখন
আল্লাহ সেটা সংক্ষিপ্ত
সংক্ষিপ্ত হোক, যেটাই হোক না কেন নিয়তের কারণে কিয়ামতের ময়দানে এরকম অনেক বান্দা আস উঠবে অনেক আমল নিয়ে, কিন্তু নিয়ত বিশুদ্ধ হওয়ার না বিশুদ্ধ না হওয়ার কারণে সে নিয়ামত থেকে তারা বঞ্চিত হবে।
আল্লাহু আকবার। আসলেই আমরা আল্লাহ তাআলার স্মরণ নিয়ে তো আলোচনা করছি, কিন্তু সেটা রিয়া মুক্ত হতে হবে, কেননা রিয়া যুক্ত যে কোনো কিছুই কিন্তু বিপদের সম্মুখীন হতে পারে। কেননা আমি আল্লাহ পাকের সন্তুষ্ট, দেখুন মালিককে দেখানোর জন্য মালিককে খুশি করার জন্য করছি, সেখানে কেন বান্দার খুশি চাইব? হ্যাঁ, আমরা অনেক সময় দেখা যায় যে মানুষ যখন থাকে মানুষের সামনে আমরা আল্লাহ পাকের জিকির করা, নবী পাকের উপর দরুদ পড়া এটা একটু বেড়ে যায়। হ্যাঁ, যদি তখনও এই এই নিয়তটা না থাকে যে না আমি তাদের সন্তুষ্টির জন্য না আল্লাহ আল্লাহ রসুলের সন্তুষ্টির জন্য, তাহলে তো ঠিক আছে, কিন্তু অন্তরের মধ্যে যদি সামান্য পরিমাণও কারো দৃষ্টিগোচর হওয়ার জন্য পড়ে থাকি, হ্যাঁ সামান্য কারো বাহবা পাওয়ার জন্য আমরা পড়ে থাকি, তাহলে এগুলো কিন্তু রিয়ার মধ্যে সামিল হয়ে যাবে। আল্লাহ পাকের স্মরণ নিয়ে আলোচনা করছি। আল্লাহ পাকের স্মরণ হুজুর শুধু কি নামাজের মধ্যে সীমাবদ্ধ?
না, আল্লাহ পাকের স্মরণ নামাজের মধ্যে কেন সীমাবদ্ধ হবে? আল্লাহ পাকের স্মরণ জিকিরের মাধ্যমে হোক, দানের মাধ্যমে হোক, সৎকার মাধ্যমে হোক,
ঘুম থেকে ওঠার পর থেকে শোয়া অবধি কিভাবে কিভাবে আল্লাহ পাকের স্মরণ করা যায়,
এটা তো মাদানি না। আমাদের আমাদের যে রিসালা আছে নেক আমল রিসালা, ওটা যদি সাথে থাকে তাহলে তো মদিনা মদিনা
আল্লাহ পাকের স্মরণ
স্মরণ এখান থেকে চর্চা শুরু হয়ে যাবে। কারণ দেখুন লেখক ভাই, আমরা যখন কোনো একটা জব করি না, ওই জবের মধ্যে ঠিক টাইমে যাওয়ার জন্য আমরা কত প্রিপারেশন নিয়ে থাকি, কখন উঠবো, কখন নাস্তা করবো, গাড়ির জ্যাম থাকলে আধ ঘন্টা আগে বের হয়ে থাকি, কী জন্য? যাতে গন্তব্যের মধ্যে যথা সময়ে পৌঁছতে পারে, সেজন্য। কিন্তু আল্লাহ পাকের স্মরণে আল্লাহ পাকের নৈকট্য লাভের জন্য নিজের আখিরাতকে সজ্জিত করার জন্য আমাদের প্রস্তুতি কতটুকু? কোনো ব্যক্তি যখন অসুস্থ হয়ে যায় তখন তার ডাক চিৎকার চেঁচামেচির সীমা থাকে না, কষ্ট হচ্ছে, তাহলে ওই সময় যদি বাম চিন্তা করতো আল্লাহ এখানে কষ্ট সহ্য করতে পারছি না, কবরের মধ্যে কীভাবে
আল্লাহ
আজাব সহ্য করব, ওই চিন্তা যদি করতো তাহলে কোনো বান্দা কোনো ব্যক্তি এরকম অনৈতিক কাজ করতো না, আল্লাহ পাকের স্মরণ থেকে দূরে থাকতো না। আপনি একটু আগে বললেন যে সজ্জিত করার জন্য রবি নুরশিদের আগমন হয়েছে, আমাদের বাড়ি নগর শহর সব কিছু সজ্জিত করার জন্য প্রিয় নবীর আগমনে। তাহলে এখন সজ্জিত শুধুমাত্র বাইরে সজ্জিত করলাম জাহির, কিন্তু ভিতরে যদি সজ্জিত না করি তাহলে এই শুধু কোনো মূল্য নেই। এখান থেকে নিয়োগ করা উচিত যেভাবে বাহ্যিক দৃষ্টি যেভাবে সজ্জিত করা দরকার ভিতরটাকে ওইভাবে সজ্জিত করব, কারণ প্রিয় নবীর আগমন তো এটার জন্য।
জি,
এটার জন্য। দ্যাট মিনস হচ্ছে এই কুলুষিত সমাজকে কুলুষিত অন্তরকে পরিষ্কার করার জন্য, মানুষের অন্তরের মধ্যে আল্লাহ পাকের রুবুবিয়াতকে প্রচার প্রসার করার জন্য, জাহান্নামীদেরকে জান্নাতে বানানোর জন্য, তাদেরকে জান্নাতের পর্যন্ত জান্নাত পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য প্রিয় নবীর আগমন।
বেশক,
আর ওই প্রিয় নবীর আগমন কেমন? আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাই এক আপনার কলিমা দিয়ে এইভাবে বলতেছেন যে প্রিয় নবীকে শুধুমাত্র আখিরাতের মধ্যে নয়, এখানেও প্রিয় নবীকে আঁকড়ে ধরো, এখানেও প্রিয় নবীর হয়ে যাও। প্রিয় নবীর আশিক শুধুমাত্র মুখে নয়, কাজে কর্মে ধ্যান ধারণায় সব সর্বকিছুতেই প্রিয় নবীর কে আক্রমণ যারা করেছে এরা তো না বুঝে করেছে, যারা বুঝেছে তারা প্রিয় নবীর কদমে চলে এসেছে। আর আমরা এমন জাতি যারা না দেখেই রালিকাল কিতাব লা রাইবা ফি ওইটার উপর বিশ্বাস করেই মেনে নিয়েছি, তাহলে ওই জাতিকে আল্লাহ তাআলা কেমন মর্যাদা দান করেছেন। সেই জন্য আল্লাহ হযরত বলেছেন যে প্রিয় নবীর দামান কিয়ামতের ময়দানে নয়, এখান থেকে আঁকড়ে ধরে। যে কীভাবে হাদিসের মধ্যে রয়েছে, আমির ভাই হাতে এটা আহারটা পড়বে যে আজ লে হুন কি ফানা আজ মদত মা
আজ লে উন কি পানা আজ মদত মাগ উন সে আজ লে উন কি পানা میں اگر مان گیا پھر نہ مانیں گے قیامت میں اگر مان گیا نعمتیں بانٹتا جس سمت وزیشان گیا
ওইখানে নয় এখানে নিয়ে নাও কীভাবে হাদিস মুআকার মধ্যে রয়েছে একটি ওঁট হঠাৎ দৌড়ে এসে প্রিয়নবীর কানে কি জানে বলল বলার পর সাথে সাথে ওই ওঁটটা প্রিয়নবীর পেছনে চলে গিয়েছে শুনে তো প্রিয়নবীর আশ্রয়ে চলে গিয়েছে ওঁটটা একজন সাহাবি হাতে ছুরি সহ নিয়ে দৌড়ে দৌড়ে আসলো সে বলে ইয়া রাসূলুল্লাহ এখানে একটা ওঁট কি এসেছে তখন প্রিয়নবীর জিজ্ঞাসা করলো কী জন্য যে আসলে আমি একটা উঁট জবাই করার জন্য নিলাম কিন্তু সে উঁটটা সেখান থেকে পালিয়ে চলে এসেছে তখন সেটা সে যখন দেখলো প্রিয়নবী জানে উঁটটা যে আসলে এটা আমার উঁট তখন প্রিয়নবীর সাথ করলেন এটা তোমার উঁট হ্যাঁ বলে যে এটার দাম কত জিয়ার সুরাল্লাহ আমি তো এটা জবাই করবো এটা বিক্রি করবো না তখন প্রিয়নবী বললো না তুমি এখন আর জবাই করতে পারবে না এটা কেননা সেটা এখন আমি নবীর পানা আমি নবীর আশ্রয়ে চলে এসেছে এখন আর জবাই করতে পারবে না যেহেতু আমি নবীর আশ্রয়ে চলে এসে তুমি বলো এটার দাম কত জিয়া রাসূলুল্লাহ আপনি যদি বলেন তো আমি আপনাকে এটা হাদিয়া দিয়ে দিলাম দিয়ে দিলাম এটা এখন এখানে প্রশ্ন হচ্ছে উঁটটা খানে খানে কি বলল প্রিয় নবীকে প্রথমত উঁটটা এসে বললো জিয়া রাসূলুল্লাহ আমার মালিক আমার কাছ থেকে অনেক কাজ নিত আমি যখন দুর্বল হয়ে গিয়েছি তখন সে আমাকে জবাই করে দিচ্ছে এখন ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে বাঁচান এই কাছ থেকে তখন প্রিয়নবী তাকে বাঁচিয়ে নিলেন তাহলে একটি পশু যদি প্রিয়নবীর আশ্রয়ে চলে আসে দুনিয়ার মধ্যে তাকে যদি জীবন দিতে পারেন উম্মত যদি প্রিয়নবীর আশ্রয়ে চলে আসে দুনিয়ার মধ্যে কাল কিয়ামতের ময়দানে তো সবাই ইয়ানফসি ইয়ানফসি করতে থাকবে তখন ওই দিন চেনা এক জিনিস আর দুনিয়ার মধ্যে চিনে নাও একটা ভিন্ন জিনিস সেজন্য আল্লাহ হযরত রাহমাতুল্লাহ বলেছেন যে ফানা এটা দুনিয়ার মধ্যে নিয়ে নাও প্রিয়নবীর আশ্রয়ে দুনিয়ার মধ্যে চলে আসো কিয়ামতের ময়দানে নয় এখানে চলে আসো দ্বিতীয়ত ওই সাহাবি বলার পর যেটা আমার উট যে সে যখন বললো আমি আপনাকে এটা হাদিয়া দিয়ে দিলাম তোফা দিয়ে দিলাম তখন ওই উট আবার প্রিয়নবীর কানে কানে কি এসে বললো তখন সাহাবে খান বললো ইয়া রাসূলুল্লাহ প্রথমটা বুঝলাম কিন্তু পরবর্তীতে একে যখন হাদিয়া দিয়ে দিল আপনার দরবারে যখন উৎসর্গ করে দিল তখন আবার উঁট আপনাকে কি বলল তখন উঁট বলতে লাগলো ইয়া রাসূলুল্লাহ আল্লাহ শপথ করে বলছি আপনি যেভাবে আমাকে বাঁচিয়ে দিয়েছেন কাল কিয়ামতের ময়দানেও আপনি উম্মত কীভাবে শাফাত করবেন এভাবে বাঁচিয়ে দিবেন জাহান্নামের আগুন থেকে ইয়া রাসূলুল্লাহ দুনিয়ার আগুন দুনিয়ার মধ্যে যাতে একটি পশু আমি চতুষ্পদ জন্তুকে যেভাবে বাঁচিয়ে দিয়েছেন চাকুর কবল থেকে ঠিক তদ্রূপ কাল কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুন থেকে জাহান্নামের কষ্ট থেকে আপনি উম্মতকে এইভাবে বাঁচাবেন তাহলে দেখুন আল্লাহ পাকের স্মরণ তো এইভাবে করা উচিত যেন আমার শুধু ইরশাদ করেছেন সল্লু কামা রাআইতুমুনী উসাল্লি ওইভাবে আদায় করো ওইভাবেই পড়ো যেভাবে আমাকে পড়তে দেখেছো তাহলে দেখুন নামাজটা এভাবে করতে হবে যেভাবে রসুল বলেছেন আল্লাহকে স্মরণ এভাবে করতে হবে যেভাবে রসুল করেছেন ঠিক তদ্রূপে তো এই জন্য প্রিয়নবীর দিওয়ানা কেন হবো না মাহে রবিউল শরীফে প্রিয়নবীর আগমনে খুশি কেন হবো না
আল্লাহ তাআলার স্মরণকে আরো বাড়িয়ে দেওয়া উচিত
বাঁচিয়ে দেওয়া উচিত কারণ যিনি নিয়ামত আল্লাহ বলছেন নিয়ামত যিনি বন্টন করে যাচ্ছেন যে আল্লাহ পাক দাতা আমার নবী বন্টন করে যাচ্ছেন যে যেভাবে চাই নূরানি রোজা মোবারকের মধ্যে এখনো
মনে যা চাওয়ার ধরন যেমন যেভাবে যত বেশি নিকটে যেতে পারে সে তত বেশি পাবে। আল্লাহ কারিম আমাদের সবাইকে এ থেকে বরকত নেওয়ার তৌফিক দান করুক। আসলেই আল্লাহ পাকের স্মরণ এটাও কিভাবে আসবে, যখন আপনার অন্তর ইশকে মুস্তফায় পরিপূর্ণ হবে, যখন আপনার অন্তরে ইশক এটা ধারণ করবেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে, তখন আল্লাহ পাকের স্মরণ অটোমেটিক আপনার জবানে পাক, আপনার ধ্যান ধারণায়, আপনার চিন্তাধারার মধ্যে চলে আসতে থাকবে ইনশাআল্লাহ। আমরা আলোচনাকে আরো সামনের দিকে দীর্ঘায়িত করব। আমাদের দর্শকদের যদি কোনো কল থাকে সেগুলো শামিল করব। জি
হাসান আহমদ, আমি আমাদের দেখতে দিন অনুষ্ঠান এলো বসন্তের প্রভাত, আমার পরিবার সবাই দেখছে অনুষ্ঠানটি, অনেক ভালো লাগছে। আপনাদেরকে রবি আউয়াল মাসে শুভেচ্ছা, আমাদের পরিবারের জন্য দোয়া করবেন, সবাই মাঝে দিন দেখতে পারে।
মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ করিম আপনাদেরকে বরকত দান করুন। জি নেক্সট কল।
আমার আঙ্কুর জলসের ঠিক, আমি একটি গল্প শুনতে চাই, প্রিয় মদিনার দূরে যাব কেমন করে
ইনশাআল্লাহ। জি নেক্সট কল।
আমার নাম মোহাম্মদ মাইনউদ্দিন, আমি ইকমাইবাসি কাটিগঞ্জ থেকে বলছিলাম। আমি একটি নাচ শুনতে চাই, যদি প্রিয় নবীর কুকিল আমি মদিনা আমার বাগান নাচটি শুনিয়ে দিলে আমি অনেক খুশি হতাম।
মাশাআল্লাহ, আমাদের সাথেই থাকুন। নেক্সট কল।
মোহাম্মদ লাদু সরকার, আমি আপনাদের অনুষ্ঠান দেখেছি, আমার কাছে অনেক ভালো লাগে, আমার পরিবার সবাই দেখেছে। আপনারা আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা মাদ্রাসা সবসময় দেখতে পারি
ইনশাআল্লাহ। আমাদের সাথেই থাকুন, আমরা আপনাদেরকে নতুন নতুন অনুষ্ঠানের মাধ্যমে আপনাদেরকে ইলমে দিন শেখার একটা ব্যবস্থা করে দিব, আর আপনারাও এই দাওয়াতটাকে মানুষের কাছে পৌঁছিয়ে দিন, মাদানী চ্যানেল দেখার ইনশাআল্লাহ সওয়াবের ভাগিদার হবেন। আমাদের একটি সুন্নতের প্যাকেজ থাকে, প্রতিদিন একটি করে নতুন নতুন সুন্নত আমরা শিখে থাকি। আসুন দেখি আজকে কোন সুন্নতটি আমাদের জন্য অপেক্ষা করছে। জি,
জুমার দিনে নখ কাটা মুস্তাহাব, অবশ্য যদি নখ বড় হয়ে যায় তবে জুমার দিনে অপেক্ষা করা উচিত নয়। সদরুল শরিয়া মাওলানা আমজাদ আলী আজমি রহমতুল্লাহ তাআলা আলী তিনি বলেন যে বর্ণিত আছে, যে ব্যক্তি জুমার দিন নখ কাটবে আল্লাহ তাআলা আযযা ওয়া জাল তাকে পরবর্তী জুমা পর্যন্ত বিপদ আপদ থেকে রক্ষা করবেন, সুবহানাল্লাহ আযযা ওয়া জাল, এবং তিন দিন অতিরিক্ত অর্থাৎ দশ দিন পর্যন্ত। অন্য বর্ণনায় এটাও রয়েছে যে যে ব্যক্তি জুমার দিন নখ কাটবে তার রহমতের শুভাগমন হবে এবং গুণা দূরীভূত হবে। হাতের নখ কাটার পদ্ধতি আমরা শুনে নেই। সর্বপ্রথম ডান হাতের শাহাদাত আঙ্গুল থেকে শুরু করে ধারাবাহিক কনিষ্ঠ আঙ্গুল তারা নখ কেটে বৃদ্ধাঙ্গুল ছেড়ে দেবেন। এবার বাম হাতের কনিষ্ঠ আঙ্গুল থেকে শুরু করে ধারাবাহিকভাবে বৃদ্ধাঙ্গুল পর্যন্ত নখ কাটবেন। এখন সর্বশেষ ডান হাতের বৃদ্ধাঙ্গুল এর নখ কেটে নেবেন। পায়ের নখ কাটার সুনির্দিষ্ট কোনো নিয়ম নেই, তবে উত্তম হচ্ছে ডান পায়ের কনিষ্ঠ আঙ্গুল থেকে শুরু করে ধারাবাহিকভাবে বৃদ্ধাঙ্গুল নখ পর্যন্ত কেটে নিন, অতপর বাম পায়ের বৃদ্ধাঙ্গুল থেকে শুরু করে কনিষ্ঠ আঙ্গুল পর্যন্ত নখ কেটে নিন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।
মাশাআল্লাহ, আপনারা আজকে নখ কাটার সুন্নত আদব সম্পর্কে শুনলেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নখ কাটার সুন্নত আদব এর উপর আমল করার তৌফিক দান করুক। রবির নূর শরীফে ভালো ভালো কিছু নিয়ত করে নেই, যে সুন্নতগুলো শিখছি এগুলোর উপর আমল করার নিয়ত করি ইনশাআল্লাহ। দেখবেন নবী পাক আলাইহি সালাতুসসালাম, দেখুন আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি আমাদের দিকে মুখাপেক্ষী নন, আমরা ওনার দিকে মুখাপেক্ষী, আমরা ওনার কাছ থেকে আশ্রয় চাইবো বা ওনার সুন্নতকে পালন করে করে ওনার থেকে ভিক্ষা চাইবো, শাফাতের ভিক্ষা। এজন্য যদি একটা সুন্নতকেও আমরা আঁকড়ে ধরি আর সেটাকে মহব্বতের সাথে আঁকড়ে ধরি, যেমন ইমাম শরীফ, আমরা যদি এটাকে আঁকড়ে ধরি আর সদাসর্বদা ইমাম শরীফের পাবন্দ হয়ে যায়, তাহলে লোকে অনেক কিছু বলবে, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুশির জন্য, ওনাকে সন্তুষ্ট করার জন্য আমরা যদি এটার উপর ইস্তেকামত থাকি, অটল থাকি, তাহলে দেখবেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়ে যাবেন। আর এটা তো ওই মাস, যে মাস নবী পাককে তোহফা দেওয়ার মাস, সেটা দরুদে পাকের মাধ্যমে হোক, সুন্নতে করিমাকে আদায় করার নিয়তের মাধ্যমে হোক। এজন্য আমরা প্রতিদিন একটি একটি করে সুন্নত রেখেছি, যাতে করে আমি আপনি আমরা সবাই এই সুন্নতগুলোর উপরে আমল করার নিয়ত করতে পারি। আসুন, আমির ভাই আছে, আমির ভাই থেকে একটা কালাম শামিল করি ইনশাআল্লাহ।
সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ। জীবনে হবে কি
রাসূলুল্লাহ
রসুল পেছে তোমাকে যে জন পেছে খোদাকে সে জন তুমি তো খোদাকে পাবার একক দার ইয়া রাসূল আল্লাহ তুমি তো খোদাকে পাবার একক দার ইয়া রাসূল আল্লাহ জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূল আল্লাহ হাশরে যত সব উম্মত গুনাহগার হাশরের দিনে করবেন পার যত সব উম্মত গুনাহগার আমি জেনো সেদিন উদার ইয়া রাসূল আল্লাহ আমিও হই জেনো সেদিন উদার ইয়া রাসূল আল্লাহ জীবনে হবে কি রসুল আশাই রয়েছি আমি গুনাহগার ইয়া রসুল আশাই রয়েছি আমরা গুনাহগার ইয়া
নবী পাক আলাইহিস সালাতু ওয়াসসালামের দিদার এটা আমাদের জন্য বড়ই সৌভাগ্যের বিষয়। কখনো কখনো নিরাশ হয়ে যায় যখন নিজের কৃতকর্মের গুলোর দিকে তাকায়, আবার কখনো কখনো নিজের প্রাণের মধ্যে আশার সঞ্চার হয় যে আমিও তো নবী পাকের গোলাম, আমিও তো আমার নবী পাকের আশিক। আজ মাহি মিলাদে তো এমন অনেক উম্মত আছে যারা হয়তোবা আমার নবী পাক আলাইহিস সালাতুসসালাম আসার আগমনের সে খুশিটুকু উদযাপন করছে না, কিন্তু আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামের বরকতে সেই খুশিটুকু আমি উদযাপন করার যে একটা মন মানসিকতা সেটা পেয়েছি পাচ্ছি। যখন এগুলোর দিকে তাকায় তখন একটা আশা জাগে, হয়তোবা আমারও নসিব হবে দিদারের রসুল। তো এজন্য দর্শক, দরুদে পাক এমন একটি আমল যে দরুদে পাকের আমলের মাধ্যমে নবী পাকের দিদার পাওয়া যায়। আর এটা তো এমন মহামণিত পবিত্র একটি মাস, যে মাসে দরুদে পাকের শুধু আলাদা ফজাইল বর্ণনা করা হয়েছে দিদারে রসুল পাওয়ার। তো আমি আরজ করব, জানি না সৌভাগ্য আমাদের আছে কি না, কিন্তু আশা তো রাখতে পারি, সে আশাটুকু নিয়ে তো আমলটা করতে পারি। আমার নবী পাক যদি দয়ার সাগরের ঢেউ খেলে যায় তাহলে আমাদের উপরও দয়া করবেন ইনশাআল্লাহ। তো বাস নবী পাককে ডাকতে থাকি, ওনার স্মরণ করতে থাকি, ইনশাআল্লাহ একদিন না একদিন আমাদের উপর দয়া হয়ে যাবে। বিষয় নিয়েছিলাম আল্লাহর স্মরণ নিয়ে, অনেকটুকু আলোচনা শুনেছি, আবারও ইকরাম বাপুর কাছে যাচ্ছি।
হযরত সাইয়্যিদুনা মুহাম্মদ বিন আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আল্লাহ পাকের সর্বশেষ নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন যে আল্লাহ পাক বলেন, আমার বান্দা যখন মনে মনে আমার জিকির করে তখন আমি সবার আমি আমার ফেরেশতাদের মজলিসে সেই বান্দার প্রশংসা করি, আর বান্দা যখন কোনো মজলিসে আমার জিকির করে তখন আমি আমার উত্তম বন্ধুদের মাঝে তাকে স্মরণ করি। তাহলে দেখুন লিয়াকত ভাই, বান্দা যখন একাকী স্মরণ করে তখন আল্লাহ পাক ফেরেশতাদের সম্মুখে তার প্রশংসা করেন, আর বান্দা যখন মসজিদের মধ্যে আল্লাহ পাককে স্মরণ করে তখন আল্লাহ পাক তার বন্ধুদের সামনে বান্দার চর্চা করে থাকেন। তাহলে দেখুন কতই সৌভাগ্যবান ওই বান্দা যে বান্দার চর্চা আল্লাহ পাক ফেরেশতাদের সামনে করে যাচ্ছেন। আল্লাহ পাকের উত্তম বন্ধু যারা রয়েছেন তাদের সাথে
আজকে আমরা চাই যে আমাদের আলোচনাটুকু অমুক কমিশনারের সামনে হোক, অমুক নামি নামি মানুষের সামনে হোক, আল্লাহ পাক কাদের সামনে আমাদের আলোচনা করবেন যদি আমরা মজলিসের মধ্যে আল্লাহ পাকের আলোচনা করি?
তাহলে আল্লাহ পাক উত্তম বন্ধুদের মধ্যে আলোচনা করা মানে যেমন তোমার চারটি গানই কোনো কথা নয়। আল্লাহ পাক বান্দাকে কেমন নিয়ামত দ্বারা ধন্য করেছে বর্ণিত রয়েছে যে আব্দুল মালিক বিন মারওয়ান তিনি তার এলাকার মধ্যে যখন প্লেগ রোগ যখন
ছড়িয়ে গেল
ছড়িয়ে পড়েছিল তখন বনু উমাইয়া বংশের আব্দুল মালিক বিন মারওয়ান সিরিয়ায় তিনি ছিলেন, তখন প্লেগ রোগ যখন ছড়িয়ে পড়েছে তখন তিনি কী করলো গোড়ার উপর আরোহণ করে সেই শহর ছেড়ে অন্য শহরে চলে যাচ্ছে এবং গোড়া থেকে মাটিতে পর্যন্ত পা নামাচ্ছেন না। সেই জন্য প্লেগ রোগ যদি ওইখানে আক্রমণ করে বসে সেজন্য মাটিতে পর্যন্ত উনি
পা লাগাচ্ছেন
না এবং তিনি গোড়ার উপর আরোহণ করেই সেখানে ঘুমাতেন, জমিনের মধ্যে কোনো অবস্থাতেই নিজের পাও রাখত না। এখন সে চিন্তা করতে লাগলো যে কি করা যায় কি করা যায়, ট্রায়ার্ড হয়ে গিয়েছিল। তখন তিনি তার গোলামকে বলে একটি গল্প শোনাও, অনেক বোরিং লাগতেছে কি করব। তখন বাদশার গোলাম যিনি ছিল সে অনেক চালাক ছিল, তখন সে একটি শিয়াল নিজে নিজের প্রাণ রক্ষার জন্য গল্প বলতেছে যে মনি একটি শিয়াল তার প্রাণ রক্ষা করার জন্য সে করলো সিংহের সাথে বন্ধুত্ব করলো। এখন সিংহের সাথে যখন বন্ধুত্ব এখন ওই শিয়াল কেউ আক্রমণ করতে পারে না, শিয়ালকে যখন কেউ আক্রমণ করতে চায় তখন সিংহ চলে আসে তাকে সাপোর্ট দেয়। এই বয়ে সে খুব নিরাপদে নির্বিঘ্নে চলাফেরা করতে লাগে। কিন্তু কিছুদিন পরেই ওই শিয়াল যখন চলতে লাগলো হঠাৎ একটি ঈগল ওই শিয়ালকে শিকার করার জন্য উপরেতে বসে আছে, যখন ছো মেরে যখন তার দিকে আক্রমণ করতে লাগলো হঠাৎ শিয়ালটা বুঝতে পেরে তাড়াতাড়ি সিংহের দিকে চলে আসলো দৌড়তে দৌড়তে, বলতে লাগলো মুনি আমাকে বাঁচান আমাকে এই প্রাণটি কী করতে লাগলো আক্রমণ করতে লাগলো। তখন সিংহ গেল যে ঠিক আছে তুমি আমার পিঠের উপর বসে পড়ো আমি তোমাকে নিয়ে যাচ্ছি। এখন শিয়াল সিংহের উঠ পিঠের উপর বসলো, এখন সিংহ চলতে লাগলো, ঈগল আবার এসেই ওই ছো মেরে শিয়ালটাকে নিয়ে যাচ্ছিল। তখন শিয়াল চিৎকার করে বলতে লাগলো যে মনিব আমাকে বাঁচান আমাকে নিয়ে যাচ্ছে। তখন সিংহ আক্ষেপ করে বলতে লাগলো দেখো জমিনের উপর যত বিপদ মুসিবত আছে জমিনের উপর, জমিন থেকে আসলে আমি এটাকে সেভ করতে ওইটাকে সেভ করতে পারবো তোমাকে, এই আক্রমণ থেকে তোমাকে রক্ষা করতে পারবো, কিন্তু আকাশ থেকে যদি কোনো বিপদ আসে সেটাকে আমি
রক্ষা করতে পারবো
তোমাকে বাঁচাতে পারবো সেখান থেকে।
অনেক বড় শিক্ষা।
এখন মারওয়ান যখন এই কথা যখন শুনল, আব্দুল মালিক বিন মারওয়ান যখন এই শুনল তখন তিনি বুঝতে তার আর বাকি রইল না যে জমিন থেকে বিপদ আসলে বাঁচাতে পারবে, কিন্তু প্লেগ রোগ মহামারী এগুলো তো আল্লাহ পাকের পক্ষ থেকে আসমান থেকে আসতেছে এগুলো থেকে রক্ষা করবে কি আল্লাহ ছাড়া। তখন তিনি আবার চলে আসেন বাসায়, এখান থেকে মেসেজ হচ্ছে আমরা যে যেখানেই থাকি যে ব্যবস্থায় থাকি না কেন আল্লাহ পাকের নিয়ামতের শুকরিয়া আদায় করা দরকার।
এখানে আরেকটা বিষয়, উনি যখন বুঝতে পারলেন এরপর উনি আবার স্বাভাবিক জীবনযাপন নিচ্ছেন নামা বা জমিনের উপর চলাফেরা করে। এগুলো আমাদের মধ্যে একটা জিনিস দেখা যায় যখন আমরা খুশির সময় থাকে তখন আল্লাহ পাককে কিন্তু ভুলে যায়, দুঃখের সময় যখন চলে আসে তখন আল্লাহ পাককে এত স্মরণ করি এত স্মরণ করি যাতে করে আমার ওই দুঃখটা চলে যায়।
ওরা অভিযোগ করে আমার কি অপরাধ আমি কেন বিপদে পড়ে গেলাম,
এমন কোন গুনাহ করলাম
জি
যে এই বিপদটা নেমে আসলো।
সো যদি এটি অ্যানালাইসিস করি তাহলে দেখবেন সকাল থেকে সন্ধ্যা নয় রাত অবধি সবসময় গুনার মধ্যে লিপ্ত,
জি
20 বছর 50 বছর 40 বছর হায়াত অতিবাহিত হয়ে গিয়েছে, জীবন অতিবাহিত করে ফেলেছি, কিন্তু কি করেছি
জি
ক্যালকুলেটর যদি হিসাব করে দেখেন তাহলে কি করেছি তখন বোঝা যাবে।
সেটাই। আর আরেকটা বিষয় হচ্ছে দর্শক, যে বান্দা যত বেশি আল্লাহ পাকের শুকরিয়া জ্ঞাপন করবে আল্লাহ পাক তাকে তত বেশি নিয়ামত দ্বারা ধন্য করবে। তো আমি যখন দুঃখের মধ্যে থাকি তখন আল্লাহ পাককে স্মরণ করি শুধুমাত্র এই জন্য যাতে করে আমার দুঃখটা চলে যায়। আপনি দেখবেন নিজেরাও আপনি একটু টেস্ট করে দেখবেন যখন সে দুঃখটাই চলে যায়, যে দুঃখের জন্য এতদিন আল্লাহ পাক থেকে দোয়া করছিলাম, আল্লাহ পাকের স্মরণ করছিলাম, ইবাদত করছিলাম, বিভিন্ন নফল নামাজ পড়ছিলাম, বিভিন্ন আল্লাহ তাআলার ওলির দরবারে হাজিরি দিচ্ছিলাম, সে দুঃখটাই যখন চলে যায় এই সকল কিছু কিন্তু আমার থেকে ছুটে যায়। এটা কেমন কথা ভাই, যে আল্লাহ পাক যে মালিক আমার থেকে দুঃখটা নিয়ে নিয়েছেন, এখন তো আমার উচিত আরো বেশি স্মরণকে বাড়িয়ে দেওয়া, আরো বেশি আল্লাহ পাকের ইবাদতকে বাড়িয়ে দেওয়া, আরো বেশি শুকরিয়া জ্ঞাপনকে বাড়িয়ে দেওয়া, যাতে করে সামনেও যদি কোনো বিপদ আপদ আসে আল্লাহ পাক সেগুলো থেকে আমাকে রক্ষা করে। কিন্তু আমাদের মধ্যে এই মিসকনসেপশনটা অনেক বেশি ছড়িয়ে যাচ্ছে আর এটা খুবই বেশি দেখা যাচ্ছে। তো এমনটা না করি, আমরা সদা সর্বদা আল্লাহ পাকের জিকির করি সদা সর্বদা। আরেকটা বিষয় হচ্ছে যে অনেক সময় মুসিবত আসে বান্দার গুনাহকে মাফ করার জন্য। তো মুসিবতে থাকলেও আল্লাহ পাকের শুকরিয়া জ্ঞাপন করি, স্মরণ করি, মুসিবত না থাকলেও স্মরণ করি, মুসিবত থাকলে আরো বেশি করি।
এক বুজুর্গ রহমতুল্লাহ খুব সুন্দর বলেছেন, যখন বিশেষ করে এর আগে একটা কথা বলছে হচ্ছে যে নবীগণ এখন সালামগণ যখন কোনো বিপদ না আসতো না, তখন তারা আল্লাহ পাকে তোমার রাজকথা ইয়ার এবার ইলাহি মনে হয় আপনি আমাদের উপর রাগ করেছেন, আমার কাছ থেকে পরীক্ষা নিচ্ছেন না কেন,
জি বিপদ আসছে না,
তা আসছে না কেন, আর আমরা বিপদ আসতেই মনে করি আল্লাহ আমার উপর নারাজ হয়েছেন। তো বিপদ মুসিবত এটা একটা বড় নিয়ামত, হাদিস পাকের মধ্যে রয়েছে আল্লাহ পাক যখন কোনো বান্দার সাথে যখন কল্যাণ করার ইচ্ছা পোষণ করেন তখন তাকে এরকম বিপদ মুসিবতের মধ্যে লিপ্ত করান। তাহলে আল্লাহ পাক যেখানে বান্দাকে তার কল্যাণ দ্বারা ধন্য করতে চায় তখন এই মুসিবত দান করেন। যেন এক বুজুর্গ রহমতুল্লাহ বলেছেন, এবার ইলাহি জমিনের মধ্যে দয়া করার জন্য তোমার অসংখ্য অসংখ্য বান্দা রয়েছে, তুমি যাকে ইচ্ছা তাকে দয়া করতে পারো, মাওলা আমাকে দয়া করার জন্য তুমি রব ছাড়া অন্য কোনো রব নেই, আমাকে দয়া করার জন্য অন্য কোনো রব নেই, কারণ তোমার দয়া থেকে আমাকে বঞ্চিত করবে। তাহলে বান্দার সাথে এখান থেকে বান্দা যখন এইভাবে যখন বলতে থাকবে না, আল্লাহ যখন যে আরজ করতে থাকবে, তখন আল্লাহ পাক কেন দয়া করবেন না, আল্লাহ পাক তো পিতামাতার চেয়ে বান্দাকে অনেক অনেক বেশি মহাব্বত করেন। এই জন্য রাসূল পাক সাহাবুল হুজুরপুর নূর সাল্লাহ আলি আসসালাম ইরশাদ করেন, এক সাহাবি আরজ করলো যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আল্লাহ পাকের নিকট সবচেয়ে কোন আমলটা খুব পছন্দনীয়, কোন কাজটা আল্লাহ পাকের নিকট বেশি পছন্দনীয়, তখন প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে আল্লাহ পাকের নিকট সবচেয়ে বেশি পছন্দনীয় ওই কাজটা যে বান্দার জিব্বাটা আল্লাহ পাকের জিকিরে যখন সিক্ত থাকে। তাহলে দেখুন আল্লাহ পাকের নিকট সবচেয়ে উত্তম আমল হচ্ছে, আমল হচ্ছে পছন্দনীয় আমল হচ্ছে এটা, যে বান্দার জিব্বাটা সবসময় আল্লাহর দিকে যখন সিক্ত থাকে, অর্থাৎ আল্লাহ পাকের স্মরণ করা। আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী আমাদেরকে সেই শিক্ষা দিচ্ছেন, আল্লাহ আকবর, সুবহানাল্লাহ, দুরুদ শরীফ, আল্লাহ পাকের নিয়ামতের শুকরিয়া আদায় করা, এগুলো যখন অভ্যাস হয়ে যাবে, একদম দেখুন একটা বাচ্চা যখন সে ছোটবার তখন সে গড়ে উঠে পানি খাওয়ার সুন্নত কীভাবে, পানি কোন হাতে নিবে, খাওয়ার পর যে বিসমিল্লাহ বলা, শেষ করার পর আলহামদুলিল্লাহ বলা, তিন নিঃশ্বাসে পান করা, দাঁড়িয়ে থাকলে বসে যাওয়া, এই আমলগুলা আমাদের থেকে অনেক অনেক দূরে সরে গিয়েছে, যার কারণে আমাদের মধ্যে সেই ওয়েস্টার্ন কালচারগুলো চলে এসে, যার কারণে আমরা ওইগুলোকে পালন করে অনেক প্রফুল্লতা প্রকাশ করে থাকি, কিন্তু সুন্নত বাদ দিয়ে দিচ্ছি, যেটার কারণে আল্লাহ এবং তার রাসূল নারাজ হচ্ছেন। তো ওই দিকে আমাদের চিন্তা নেই, তো আল্লাহ পাকের স্মরণ তো এইভাবে হোক যেভাবে প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সুন্নত অনুযায়ী করলে আল্লাহ পাক খুশি হয় ওইভাবে করা দরকার, কিন্তু সেই পরিবেশ সাথে আমরা অনেক দূরে ছিলাম, আলহামদুলিল্লাহ সেই অভাব পূরণ করেছে দাওয়াত ইসলাম আমার সঙ্গে, আমার আমির আহলে সুন্নত আমাদেরকে ওই শিক্ষাও দিচ্ছেন যে এইভাবেই করো, জীবনটাকে এইভাবে অতিবাহিত করো। তাহলে দেখুন মাদানী চ্যানেলের মধ্যে দর্শকরা অনেকবার শুনেছে বা দেখেছেন, যে ব্যক্তি 30টা বছর আল্লাহ পাকে নাফরমানি করেছে, 50 বছর আল্লাহ পাকে নাফরমানি করেছে, তিনি আমির আহলে সুন্নত দরবারে সে তওবা করে যাচ্ছেন, নিজের জীবন অতিবাহিত করেছেন গুনাহের মাধ্যমে, নাটক ফিল্ম সিনেমা এগুলো বানানোর মাধ্যমে, তিনি আজকে সে তওবা করে যাচ্ছেন, কান্না করছেন আজ আমাকে কবুল করে নিন আমি তওবা করছি, এটাই তো বান্দার সফলতা। রাসূল পাকের মুরিদ হওয়া শেষ বয়সে এসে এটা অনেক বড় সফলতা লিয়াকত দেয়, সবার ভাগে এটা এটা জুটে না, কারণ বান্দা উপর যখন আল্লাহ পাকের দয়া হয় তখন বান্দাকে আল্লাহ পাক এমন নিয়ামত দ্বারা ধন্য করে থাকেন, আর বান্দা যদি ওই নিয়ামত যদি বঞ্চিত হয়ে যায়, পৃথিবীর কোনো শক্তি নেই তাকে সেখান থেকে ফিরিয়ে এনে আবার সৎ পথে পরিচালিত করা, সেজন্য আল্লাহ পাকের নিয়ামত দেখ এবং নিরাপত্তা, ইমানের হেফাজত, সবসময় দোয়াটা করা উচিত যে আল্লাহ আমাদের ইমান নিরাপত্তা দান করে থাকে।
আমিন আমিন। আসলে দর্শক, আমাদের উচিত যাতে আমরাও একটা নেক পরিবেশের সাথে সম্পৃক্ত হয়ে যাই, কেননা বান্দা আমল করার একটা জজবা তখনই পাবে যখন সে একটা ভালো পরিবেশের মধ্যে সম্পৃক্ত থাকবে, নেক পরিবেশের সাথে সম্পৃক্ত থাকবে। আর আপনারা জানেনই যে দাওয়াত ইসলামী এমন একটা প্ল্যাটফর্ম, দাওয়াত ইসলামী এমন একটা পরিবেশ, যে পরিবেশের সাথে থাকলে আপনার গুনাহ থেকে নিজেকে দূরে রাখার একটা মন মানসিকতা গড়ে ওঠে এবং আল্লাহ পাকের জিকির, দরুদে পাক বিশেষ করে পড়ার একটা মন মানসিকতা সৃষ্টি হয়। তো এই জন্য নিজের জবানে পাককে, নিজের জবানকে যদি পাক রাখতে চান তাহলে দাওয়াত ইসলামের সাথে সম্পৃক্ত হন এবং দরুদে পাক এবং জিকিরের মাধ্যমে নিজের জবানকে সুসজ্জিত করুন। একজন দর্শক আমাদের থেকে শুনতে চেয়েছিলেন যে এই মাসের বিশেষ কোনো আমল আছে কিনা। তো বাপু, এই মাসের বিশেষ কোনো যদি আমল থাকে আপনি যদি বর্ণনা করতেন।
এই মাসের বিশেষ আমল বলতে আমরা মাদানের মধ্যে অনেক কিছু দেখতেছি, মানে আমলের কথা বলে যাচ্ছেন, মাদানী ফুল দিয়ে যাচ্ছেন, আমরা সেগুলো ফলো করি। বিশেষ করে এই মাসের বারো দিন, এর এক থেকে রবিউল আউয়ালের বারো তারিখ পর্যন্ত যদি কেউ যদি হাজারবার দরুদ শরীফ পাঠ করে থাকে,
জি,
তাহলে সে সরকারুল আলম নূরে মুজাসসিমুন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত দ্বারা
এই আমলটা তো সুযোগ চলে গিয়েছে অনেকের।
প্রত্যেক সোমবার পীর শরীফ রোজা রাখা এবং সাথে আমাদের যে সুবে বাহারা সেদিন রাতে অংশগ্রহণ করা, তারপর দিন রোজা রাখা, রোজা রাখার সাথে সাথে দুরুদের মধ্যে অংশগ্রহণ করা, সবগুলোই তো আমল। এবং বেশি বেশি আল্লাহ তাআলার রাস্তায় ব্যয় করা, এটাও কিন্তু সৎকা।
বেশক
সেটা হাদিস মোবারকের মধ্যে রয়েছে যে ব্যক্তি তার পরিবার পরিজনের জন্য ব্যয় করবে, আল্লাহ পাক সেটারও সেটাকেও সৎকা হিসেবে গণ্য করবেন এবং ওই ব্যক্তিকে সৎকার সওয়াব দান করবেন।
বেশক। আর বেশি বেশি গরিব মিসকিনদেরকেও খাওয়ান আকার আলী সাল্লামের মিলাদের খুশিতে এবং দান সৎকাও করুন বেশি বেশি। আরেকটা যে আমল সেটা হচ্ছে 1,25,000 বার, যে ব্যক্তি রবিউল আউয়াল মাস জুড়ে পুরো মাসে এই 1,25,000 বার সালাত ও সালাম আলাইকা ইয়া রাসূলুল্লাহ দরুদ পাক শেষ করবে ইনশাআল্লাহ, জিয়ারতে রাসূল দ্বারা ধন্য হবে ইনশাআল্লাহ। আর আরও কিছু আমল জানার জন্য আপনাদেরকে কিছু রিসালা আমি পুস্তিকা সাজেস্ট করছি, সেটা হচ্ছে বৃদ্ধ পূজারি, এরপর হচ্ছে আপনার বসন্তের প্রভাত, এরপর হচ্ছে মিলাদ প্রেমিক বাদশাহ। আর কিছু আছে
এখন নতুন আসছে ফাইজানে রবিউল আউয়াল।
আচ্ছা, আসছে না এখন,
আসছে
ওয়েবসাইটে, আসছে অনেক কিছু আপনারা জানতে পারবেন, এগুলো অধ্যয়ন করুন ইনশাআল্লাহ। আরো ফজিলত এবং যে আমল সেগুলো জানতে পারবেন। আর আমিন রসুল তো আমাদেরকে তারিখ দিয়েছে যদি সম্ভব হয় 12 দিন ব্যাপী রোজা রাখুন, 1 তারিখ থেকে 12 তারিখ পর্যন্ত রোজা রাখুন, যদি তাও সম্ভব না হয় সোমবার যেগুলো আছে এগুলোতে রোজা রাখুন। অনেকে বলে
সাথে ইমানকে ইমানাকে মজবুত করার জন্য আমার আল্লাহ রহমতুল হুসামুল হারামাইন তামহিদুল ইমান,
জি,
এটা আলহামদুলিল্লাহ চলে আসছে,
ইমানের পরিচয়,
জি, মানুষের পরিচয়,
মাশাআল্লাহ,
এটাও নিতে পারবেন,
এটাও এটা হ্যাঁ অনেক জবরদস্ত একটা কিতাব ইমানের পরিচয়। এই কিতাবটা পড়লে আপনি আপনার ইমানকে হিফাজত করার জন্য অনেক সহায়ক হবে, কেননা আজকে কিছুদিন আগে একটা ওলামায়ে কেরাম বলতেছেন যে শুধু আওয়াম তো আওয়াম, সাধারণ পাবলিক তো পাবলিক, কিন্তু অনেক কুফরি কালিমাত না জানার কারণে অনেক মানে অনেক ইলমের অধিকারী মানুষরা পর্যন্ত তাদের বাক্যের কারণে তার ইমানকে নষ্ট করে দিচ্ছে, ধ্বংস করে দিচ্ছে। তা আমরা তো সাধারণ মানুষ, আমরা কোন কথার কারণে ইমানকে নষ্ট করে ফেলছি সেটা যদি আমরা নাই জানি তাহলে কিন্তু আমরা অনেক বড় ক্ষতির মধ্যে থেকে থাকবো। দেখা যাবে অনেক আমল করছি কিন্তু এদিকে ইমানটাই হারা,
জি,
অনেক আমল আমরা করছি কিন্তু ইমানই নেই আমার। এই জন্য কথার বলার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে, আর এই জন্যই আল্লাহর স্মরণ বেশি বেশি করতে হবে। এই জন্য একটা কল এভাবে আছে যে যে ব্যক্তি নিজের জবানকে মানে জিকিরের মাধ্যমে ব্যস্ত রাখে না, সেই জবান তাকে দুনিয়াবী কাজে ব্যস্ত করে দেয়। তো যার কারণে তার এই যে কুফরি কালিমাত বলা, গুনাহে পরিপূর্ণ কথা বলা, এগুলো বেশি হয়। এমনি দেখুন আপনি যদি জবানটা শুধু দরুদ পাক আর জিকিরের মাধ্যমে করেন তাহলে কিন্তু আপনার হয়তো কথাগুলো আর বলতে হয় না।
এটাও রয়েছে হাদিস পাকের মধ্যে যে আল্লাহ পাক বান্দার উপর থেকে যখন নারাজ হয়ে যায়, যখন অসন্তুষ্ট হয়ে যায়, তখন তার থেকে আল্লাহ পাকের দরবারে সিজদা দেওয়ার সেই ক্ষমতা তার থেকে নিয়ে ফেলেন
আল্লাহ তাআলা।
বান্দা দুনিয়ার কাজে লিপ্ত হয়ে যায়।
জি,
তখন নামাজ আসলে সে হতে এটা চাচ্ছে আমি নামাজ আদায় করছি না, নামাজ আদায় করছি না, আমার আল্লাহ পাক আমার কাছে নামাজ আদায় করার সেই সক্ষমতা
সৌভাগ্যটুকুই নিয়ে নিয়েছে। আল্লাহ পাক আমাদেরকে মাফ করুক। আসলে এমন এমনটা যেতে না হয়, আমরা চিন্তা করি যারা নামাজ পড়ি না এরা চিন্তা করি কেন পড়তেছি না, কেন পড়তে পারতেছি না, এমনটা তো না যে আল্লাহ পাক আমার উপর নারাজ। আর আল্লাহ পাক যার উপর নারাজ দুনিয়া করে কি লাভ হবে ভাই? কালকে আমরা আলোচনা করেছি যে দিন আর দুনিয়া দোনোটার মধ্যে দিনকে বেশি প্রাধান্য দিবে। এখন আমরা দুনিয়াকে প্রাধান্য দিতে গিয়ে দিনকে ভুলে যাচ্ছি, অথচ বুজুর্গানে দিন দুনিয়া ততটুকু করেছে যতটুকু করলে দিনের ফায়দা হবে। আর আজ আমরা দুনিয়াকে বেশি প্রাধান্য দিতে গিয়ে দিনকে বলছি না এটা পরে করলেও চলবে, অপশনাল হিসেবে নিয়ে নিয়েছে। আল্লাহ পাক আমাদের উপর দয়া করুক। আল্লাহ পাকের দয়া ছাড়া আসলে কিছুই সম্ভব না। আল্লাহ পাকের দয়া ছাড়া আমি এতটুকু পরিমাণ আমল করার সৌভাগ্য রাখি না। ইনশাআল্লাহ আরো আলোচনা হবে, কিছু কল আছে কলগুলো শামিল করব। জি,
আমার নাম মেহেদী হাসান, আমি দাবি পঞ্চকো কলম থেকে বলছি।
জি,
আমি শেষবার মদরসার নাকি আমার খুব ভালো লাগে। আমি একটি ম্যাক্সিম থেকে মদিনা মদিনা আমাদের মদিনা।
মাশাআল্লাহ, আসলে যেহেতু আপনি ছোট বাচ্চা, কথাও ছোট বাচ্চার মতো, বড় বাচ্চারা আমরা বুঝতেছি না কি বলতেছেন, যে হয়তো নাচ শোনার জন্য আরজ করতেছেন। জি, আচ্ছা স্যার, নাচই শুনতে চাচ্ছেন। আসলে ছোট বাচ্চারা এখানে নাচ শোনার জন্য কল করে। ইনশাল্লাহ আমির আঙ্কেল আপনার নাচ শোনাবেন ইনশাআল্লাহ, যেহেতু ছোট বাচ্চা তো এটা তো আমির।
আচ্ছা, আমি আপনি আঙ্কেল লাগতে
আমি না, মানে ওনার আঙ্কেল হবে, ছোট মাদানি মন্দির আঙ্কেল হবে আমাদের তো আমির ভাই। জি, নেক্সট কল।
আমি সৈয়দপুরে বলছি, আমার নাম আব্দুল রহমান।
জি,
আমি একটা নাচ শুনতে চাই, হাসনাইন কে নানা।
এ হাসনাইন কে নানা, মাশাআল্লাহ। জি, নেক্সট কল।
আমি আকরা সাতকরাতে বলছি বান্দরা, আমার নাম ফেরদৌস মিয়া। হুজুর, আপনারা মাদানী চ্যানেলটা অত্যন্ত ভালো লাগে, যে অনুষ্ঠানগুলো করতেছেন আমার দ্বারা অনেক অনেক ভালো লাগে, আমি দেখি ডেইলি চ্যানেলটা। আপনাকে ধন্যবাদ।
মাশাআল্লাহ, দেখেন অন্য কেউ দেখার দাওয়াত দেন, ইনশাআল্লাহ এতে করে আপনার সওয়াবের মধ্যে আরো বরকত পাবেন। জি, নেক্সট কল।
আমার নাম আবু ফারুক, বগুড়া থেকে বলতেছি।
জি,
আমি একটি কালাম শুনতে চাই, সেটি হলো কার লাগিয়া কান ধরে মন, কার লাগিয়া বন্ধ।
মাশাআল্লাহ,
শুনিয়ে দিলে অনেক খুশি হতাম।
মাশাআল্লাহ, ইনশাআল্লাহ আমাদের সাথেই থাকুন। জি, নেক্সট কল।
আমি আরিফ আল মুস্তাকিন বলছি পঞ্চগড় থেকে, আমি একটি গজল শুনতে চাই, সোনার মদিনা কানের মদিনা।
মাশাআল্লাহ, সোনার মদিনা প্রাণের মদিনা এটা শুনতে চাচ্ছেন। ইনশাআল্লাহ দেখি আমাদেরকে আমির ভাই কি কি রিকোয়েস্টেড কালাম শোনান ইনশাআল্লাহ। হুজুর
সাল্লাল্লাহু আলাইহি রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা হাবিব আল্লাহ। কর লাগিয়া কান্দরে মনে, কর লাগিয়া বন্ধ, কর লাগিয়া কান্দরে মনে, কর লাগিয়া বন্ধ, কেউ তো তোমার আপন হবে না, না না মদিনা যে জন হবে আপনা সে তো মদিনা। কর লাগিয়া কান্দরে মন, কর লাগিয়া বন্ধ, কর লাগিয়া কান্দরে মন, কর লাগিয়া বন্ধ, কেউ তো তোমার আপন হবে না, না না না, যে জন হবে আপনা সে তো মদিনা, মদিনা যে জন হবে আপনা সে তো মদিনা। এই দুনিয়ার আপন যারা আজকে আছে কালকে না, এই দুনিয়ার আপন যারা আজকে আছে কালকে না, দয়াল নবী মায়ার নবী আপনা সদায়, আপনা সদায়, এমন আপনা তিনি, এমন আপনা তিনি, জানাই উপমা জনে হবে আপনা সে তো মদিনা, মদিনা যে জনে হবে আপনা সে তো মদিনা। কার লাগিয়া কান্দরে মনে কর লাগিয়া বন্ধু, কার লাগিয়া কান্দরে মনে কর লাগিয়া বন্ধু, কেউ তো তোমার আপন হবে না, না 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 যে জন হবে আপনা সে তো মদিনা, যে জন হবে আপনা সে তো মদিনা। খবর হাসর পুলসি রাতে কোনো আপন পাবে না, খবর হাসর পুলসি রাতে কোনো আপন পাবে না, যে জন পাবে সে জন হবে শাহে মদিনা, শাহে মদিনা। উম্মতের কষ্ট নবী, উম্মতের কষ্ট নবী সইতে পারে না, যে জন হবে আপনা সে তো মদিনা, মদিনা যে জন হবে আপনা সে তো মদিনা। কার লাগিয়া কান্দরে মন কার লাগিয়া বন্ধু, কার লাগিয়া কান্দরে মন কার লাগিয়া বন্ধু, কেউ তো তোমার আপন হবে না, না 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 যে জন হবে আপনা সে তো মদিনা।
কালাম একবার পড়েছিলেন গত বছরের আগের বছর হতো, এটা যদি অনেকের, জি জি জি।
নূর এলো, নূর এলো, নূর এলো, নূর, নূর এলো, নূর এলো, নূর এলো, নূর, নূর এলো, নূর এলো, নূর এলো, নূর, নূর এলো, নূর এলো, নূর এলো, নূর। এইদিকে তে নূর দেখো, ওইদিকে তে নূর, নূর, এইদিকে তে নূর দেখো, ওইদিকে তে নূর, নূর, সারা জাহান কোনায় কোনায় নূরে নূরে ভরপুর, নূর এলো, নূর এলো, নূর এলো, নূর, নূর এলো, নূর এলো, নূর এলো, নূর, নূর এলো, নূর এলো, নূর এলো, নূর, নূর এলো, নূর এলো, নূর এলো, নূর। কোন শহিনশাহে আজ শুভ আগমন, কোন শহিনশাহে আজ শুভ আগমন, কোন মহান বাদশাহ আজ শুভ আগমন, এই কোন শহিনশাহে আজ শুভ আগমন, এই কোন শহিনশাহে আজ শুভ আগমন, কোন মহান বাদশাহ, এই কোন মহান বাদশাহ আজ শুভ আগমন। নূর এলো, নূর এলো, নূর এলো, নূর, নূর এলো, নূর এলো, নূর এলো, নূর, বলো নূর এলো, নূর এলো, নূর এলো, নূর, নূর এলো, নূর। মিনার নূরে তে সব নূর হলো নূর 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 এলো নূর এলো নূর এলো নূর নূর এলো নূর এলো নূর এলো নূর বলো নূর এলো নূর এলো নূর এলো নূর নূর এলো নূর এলো নূর এলো নূর আজ তারকার জমিনে দিকে কেন দাবি তো 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 আসমান থেকে নূর আজ আসমান থেকে নূর আজ আসমান থেকে নূর কেন হচ্ছে বর্ষিত কারণ হলো নূর এলো নূর এলো নূর এলো নূর নূর এলো নূর এলো নূর এলো নূর বলো নূর এলো নূর এলো নূর এলো নূর নূর এলো নূর এলো নূর এলো নূর প্রিয় নবীর আগমনে আদার হলো দুরীভূত প্রিয় নবীর আধার হলো দুরীভূত কি আসমান কি জমিন সারা জগতে নূর 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 এলো নূর এলো নূর এলো 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 নূর
মাশাআল্লাহ হযরত সাইয়্যিদুল ইমাম কাস্তালানি রহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন সৌভাগ্যমণ্ডিত বিলাদতের দিনে মিলাদের মাহফিল করে উপকারিতা লাভের মধ্যে পরীক্ষিত উপকারিতা হল এই বছর সে শান্তি ও নিরাপদে থাকবে। আল্লাহ পাক ওই ব্যক্তির প্রতি রহমত অবতীর্ণ করুক যে বিলাদতের মাসের রাতগুলোকে ঈদ বানিয়ে নিয়েছে। তো আমাদের উচিত আমরা যাতে এই মিলাদের মাসটাকে ঈদের মাস হিসেবে গণ্য করি। আসলেই তো ঈদের মাস, আমার নবী পাক আলাইহিস সালাম না আসলে ঈদই হতো না, কোনো ঈদুল আজহা ঈদুল ফিতর এগুলো আমরা পেতামই না, সবে কদর পেতাম না। অর্থাৎ সবচেয়ে বেশি যে দিনটি সবচেয়ে বেশি যে মাসটি মহিমান্বিত সেটি হচ্ছে রবিউল নূর শরীফের মাস। কেননা এই মাসের আগমন, এই মাসে যদি নবী পাকের আগমন না হতো তাহলে বাকিগুলো আর কোনো ভিত্তি থাকতো না। আল্লাহ করিম আমাদের সবাইকে এই মাসের মর্যাদা রক্ষা করার তৌফিক দান করুক এবং ধুমধামের সাথে পালন করার তৌফিক দান করুক। তো আসুন, যেহেতু সময়ও বেশিক্ষণ নেই, আমরা কিছু শেষ মাদানী ফুল বাপু থেকে শুনে নেই।
হাদিসে পাকের মধ্যে বর্ণিত রয়েছে রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, যেমন একটি আয়াত আছে যে আয়াতগুলো মানুষ যদি নিজের জন্য নিয়ে নেয়
জি
সেটা তার জন্য যথেষ্ট। আয়াতটা হচ্ছে সূরা তালাকের 28 পারা 2 এবং 3 আয়াত। এই আয়াত দুটি যদি কেউ যদি নিজের জন্য আবশ্যক করে নেয় তিলাবাত করা সঙ্গে পড়তে থাকে, তাহলে আল্লাহ পাক তাকে তার জন্য যথেষ্ট এবং তাকে মুসিবত থেকে রক্ষা করবেন। যেমনিভাবে বর্ণিত রয়েছে যে আল্লামা জাহরি তিনি তার কিতাব ফজাইল রমজান এর মধ্যে লিপিবদ্ধ করেন যে একবার কিছু লোক সমুদ্রের মধ্যে নৌকার মধ্যে যাত্রা করছিল, তো একজন আহ্বানকারী তিনি বলতে লাগলো এই কথাটি যে কে আছো, এই আয়াতগুলো এই আমি একটা ওজিফা বলবো যে ওজিফা পাঠ করলে তার সমস্ত বিপদ আপদ দুর্বৃত হয়ে যাবে। এখন নৌকার মধ্যে একজন বলল যে আমি আমাকে দিন বলো আমাকে বলো, তখন মনে হয় বিনিময় দিতে হবে। বিনিময় কি ওর যে বিনিময় হচ্ছে 10,000 দিনার, দিনার হচ্ছে স্বর্ণের স্বর্ণের কয়েন, 10,000 দিনার ওর যে হ্যাঁ 10,000 দিনার, যে ঠিক আছে আমি রাজি আছি ওর যে নিন। ওনাকে দেখা যাচ্ছে না, যিনি আহ্বান করছেন তাকে দেখা যাচ্ছে না, কিন্তু অদৃশ্য থেকে ও যে দিবে কেমনি ও যে সমুদ্রের মধ্যে ফেলে দাও। এখন উনি 10,000 দিনার সমুদ্রের মধ্যে ফেলে দিলেন, তখন যখন সমুদ্রের মধ্যে ফেলে দিলেন তখন তিনি ওই আয়াতে করিমা যে ওমা ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব ওমান ইয়াতাওয়াক্কাল আলা আল্লাহ ফাহুয়া হাসবুহু ইন্নাল্লাহা বালিগু আমরিহি ক্বাদ জাআলা আল্লাহু লিকুল্লি শাইইন ক্বাদরা। যে এটা পাঠ করলে মানে এই ওয়াজিফাটা পাঠ করো তাহলে সমস্ত বিপদ থেকে মুক্তি পেয়ে যাও। এখন সমুদ্রের মধ্যে আরও যারা আছে নৌকার মধ্যে যারা ছিল ওই জাহাজের মধ্যে বলতে লাগলো তুমি এটা বোকামের মতো কাজ করেছো, বোকার মতো কে কী জানি বললো সে জন্য 10,000 দিনার দিয়ে দিই আরও সমুদ্রের মধ্যে ফেলেও দিয়েছ। তখনই বলতে লাগলেন সমস্যা নেই, আমি যে ওয়াজিফাটা শিখেছি সেটাই যথেষ্ট, তিনি বিশ্বাস করে নিয়েছেন। এখন সমুদ্রের মধ্যে ঘূর্ণিপাত বা তুফানের মধ্যে যখন কবলে পড়েছে তখন জাহাজ ছিন্ন ভিন্ন হয়ে গিয়েছে, ওই ব্যক্তি ব্যতীত যিনি 10,000 দিনার দিয়ে এই আয়াতটি ওয়াজিফাটি ক্রয় করে নিয়েছেন শিখে নিয়েছেন তিনি ব্যতীত বাকিরা সবাই ইন্তেকাল করেছে।
আল্লাহ,
শুধু এই ব্যক্তি একটা কাঠের উপর বসে 7টা 7টাতে নদীর পুল উপকার একটা দ্বীপের মধ্যে চলে আসলো। এখন দ্বীপের মধ্যে এসে এখন চিন্তা করতে লাগলো কোন দিকে যাচ্ছে, একটা প্রাসাদ দেখে জীর্ণশীন একটা প্রাসাদ, তখন তিনি ওই প্রাসাদের ভিতরে চাচ্ছেন যাওয়ার জন্য দেখা যাচ্ছে একজন সে একজন মহিলা রয়েছে একজন কন্যা, সে কান্না করতে লাগলো এবং বলতে লাগলো আপনি কে, এখানে কী জন্য এসেছেন আপনি? তখন তিনি বলতে লাগলেন তুমি এখানে কোত্থেকে দ্বীপের মধ্যে? ওই মেয়েটাকে বলতে লাগলো, তখন ওই মেয়েটি বলতে লাগলো আমি এক ব্যবসায়ীর মেয়ে, তো আমার পিতার সাথে সমুদ্রে পথে সফর করছিলাম কিন্তু হঠাৎ আমাদের নৌকা উল্টে গেল এবং ওই নৌকা উল্টে যাওয়ার কারণে সবাই পানিতে লাফিয়ে পড়লো, যে যেদিক চলে গেলো চুট বেদিক হয়ে, কিন্তু আমি চলে আসলাম এই দ্বীপের মধ্যে, কিন্তু একটা শয়তান আমাকে এখানে বন্দি করে রেখেছে। সে প্রতি সপ্তাহের মধ্যে সপ্তম দিনে এখানে এসে আমার সাথে অনৈতিক কাজ করে থাকে। এগুলো বলতে বলতে হঠাৎ চারদিকে অন্ধকার হয়ে গেল। ওই মেয়েটি বলতে তুমি এখান থেকে পালিয়ে যাও, ওই শয়তান আসতে এখন আসবে,
আসার সময় হয়েছে,
সময় হয়ে গিয়েছে, এখন সে এখনই চলে আসবে, তুমি তাড়াতাড়ি চলে যাও। তখন ওই যুবকটি বলতে লাগলো সমস্যা নেই সে আসুক দেখা যাবে কি হোক, জানা আছে। এখন সে কি করলো হঠাৎ করে যখন আসলো ওই শয়তানটা তখন তিনি ওয়াজিফা পাঠ করতে শুরু করলেন। ওয়াজিফা যখন পাঠ করতে শুরু করলেন তখন ওই শয়তান ছিন্ন ভিন্ন হয়ে গিয়ে ধ্বংস হয়ে গেল। তখন মেয়েটি বলতে লাগলো কি ব্যাপার কি হয়েছে, বলে যে আল্লাহ পাকের দয়া সে ধ্বংস হয়ে গিয়েছে। তখন বলতে হলো তাড়াতাড়ি চলুন কিছু এখানে দিনার রয়েছে ওগুলো নিয়ে ওনারা তাড়াতাড়ি সমুদ্রের পথে নৌকা দিয়ে পাড়ি জমালেন এবং নিরাপদে চলে আসলেন বাসায়। কোনো ব্যবসায়ী ওই মেয়েকে পেয়ে খুব খুশি যে অনেকদিন তার মেয়ের খোঁজ ছিল না, এখন সে ঘটনার সব কিছু খুলে বলল। খুলে বলার পর ওই ব্যবসায়ী খুশি হল এবং তার মেয়ের সাথে যুবকের বিবাহ দেখা করল। তাহলে এখান থেকে মাদানীফুল হচ্ছে কোরআন শরীফের একটা আয়াত মোবারক, দুইটা আয়াত মোবারক, বান্দা যদি আল্লাহ পাক যদি বর্ষা করে আল্লাহ পাক তার জন্য
যথেষ্ট
যথেষ্ট, মানে আমরা এগুলোর উপর আমল করে থাকি। এখনো বিভিন্ন মুসিবত বিপদ আপদ আসুক আল্লাহ পাককে স্মরণ করি, অভিযোগ না করি, বুজুর্গরা অভিযোগ করেন নাই, ধৈর্য ধারণ করেছেন, আমাদের উচিত ধৈর্য ধারণ করা, অভিযোগ করা নয়, গোলামের মুখে অভিযোগ মানাই নাই।
আল্লাহ পাক আমাদের সবাইকে হাকিকি তাওয়াক্কুল করার, মুসিবতে ধৈর্য ধারণ করার এবং সদাসর্বদা দরুদে পাক এবং জিকিরের মাধ্যমে নিজের জবানকে লিপ্ত রাখার সেই তৌফিক দান করুক। আজকে অনুষ্ঠান এতটুকুই, ইনশাআল্লাহ আগামীকাল সকালে আবার আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে এবং অন্য এক মুবাল্লিক নিয়ে, নাতখা নিয়ে। আপনাদের সুস্থতা কামনা করে আবারও বলছি যে মাদানী চ্যানেলের সঙ্গদিন, মাদানী চ্যানেলের সাথে থাকুন। মিলাদের মাসও মাদানী চ্যানেল আপনাদের জন্য বিভিন্ন ট্রান্সমিশন নিয়ে এসেছে যাতে করে মিলাদের মাসকে উদযাপনের ক্ষেত্রে কোনো প্রকার কমতি না থাকে আর আপনাদের ইলমে দিন জানার ক্ষেত্রে কোনো কমতি না থাকে। তো আপনারা মাদানী চ্যানেলের সাথেই থাকুন, বিশেষ করে আমির আহলে সুন্নতে যে মাদানী মুজাকারা প্রতিদিন রাতে সম্প্রচারিত হচ্ছে আপনারা সেটাও দেখুন, ইনশাআল্লাহ অসংখ্য ইলমে দিন অর্জন করতে পারবেন। আজকে এতটুকুই বিদায় নিচ্ছি।
বাগে খুশবু ফুলে সুবাস চারিদিকে বসন্ত এলো যে বসন্ত। বসন্তের প্রভাত ঈদ মিলাদুন্নবী।